الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام علیکم ورحمۃ اللہ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي وَلَهُمْ يَرْشُدُونَ
এই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন এর অনুবাদ হচ্ছে এবং যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তখন নিশ্চয়ই আমি নিকটে আছি আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই যখন সে আমার নিকট প্রার্থনা করে বা আমাকে ডাকে কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর ঈমান আনে যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয় এই যে আয়াত আছে আল্লাহ তাআলার ইরশাদ রোজার যে আদেশ নিষেধ এবং এর যে বিস্তারিত বিবরণ তার সাথেই বর্ণিত হয়েছে অর্থাৎ খোদা তাআলা বান্দায় পরিণত হওয়া এবং দোয়া গ্রহণ হওয়ার বা দোয়া কবুল হওয়ার দৃশ্য দেখা এটি একটি সংগ্রামের দাবি রাখে এবং রমজানের রোজাও একটি সংগ্রাম যারা এর ব্যুৎপত্তি লাভ করে এর ব্যুৎপত্তি অর্জনের মাধ্যমে একজন মোমেন্ট এটি বোঝা উচিত এবং তার বোঝা উচিত যে আল্লাহ তালার খাতিরে আমাকে রোজা রাখতে হবে আল্লাহ তালার খাতিরে আমি এই কাজ করছি এবং এতে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সে সম্পর্কে পুরোপুরি আমাদের জ্ঞান থাকা উচিত যাই হোক বারবার যেভাবে আমি বলেছি রোজা একটি সংগ্রামের নাম খোদা তাআলা কারো ক্ষুধার্থ বা পিপাসার্থ থাকার প্রতি খোদার কোনো প্রয়োজন নেই বা কারো ইবাদতের কোনো প্রয়োজন খোদা তাআলা নেই আল্লাহ তাআলা এই আয়াতে যেভাবে আমরা দেখেছি আহ্বানকারীর বা প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেয়া নির্ধারণ করে নিয়েছেন একথা বলেননি যেই আমাকে ডাকবে আমি দ্রুত তার ডাকের সাড়া দেওয়ার জন্য বসে আছি এটা বলিনি বরং বলেছেন যে আমি উত্তর দিব যেভাবে সে কাজ করবে তার যে অবস্থা পরিস্থিতি যাই হোক না কেন এটি বলেননি বরং বলেছে ইয়াস্তাজিবুলি ফাল ইয়াস্তাজিবুলি অতএব যদি তোমরা আমার বান্দারা দোয়া গ্রহণ হোক এটা চায় তাদের দোয়া আমি কবুল করে এটি চাই তাহলে তাদের জন্য আবশ্যক আমার কথা যেন শুনে এবং আমার ডাকে যেন তারা লাভবায়ক বলে সাড়া দেয় দ্বিতীয় যে বিষয় বর্ণিত হয়েছে আমার উপর যেন তারা ইমান আনে এই নির্দেশ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছেন কিন্তু তারপরও আল্লাহ তাআলা বলছেন যে আমার উপর যেন তোমরা ইমান আনো অর্থাৎ তোমাদের ইমানকে তোমরা দৃঢ় করো তোমাদের ইমানের ক্ষেত্রে তোমরা উন্নতি করো কেননা ইমান কেবল মৌখিক স্বীকৃতির নামে ইমান নয় বরং এতে উন্নতির পানে অগ্রসর হওয়ার যে শিক্ষা এতে নিহিত আছে আল্লাহ তাআলার সত্তার প্রতি ইমান এবং বিশ্বাসে উন্নতি করতে থাকা উচিত, উত্তরোত্তর উন্নতি করা উচিত। যখন তোমাদের অবস্থা এরূপ হবে তখনই হেদায়ত প্রাপ্ত সাব্যস্ত হবে সেই ব্যক্তি এবং সেই পদমর্যাদাও লাভ করবে যা একজন সত্যিকার মোমেনের পদমর্যাদা হয়ে থাকে। আল্লাহ তাআলা যে বলেছেন লা আল্লাহুম ইয়ারশুদুন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সত্যিকার পুণ্য এবং হেদায়তের পানে অগ্রসর হতে থাকা। এবং হেদায়তের মধ্যে যেন তোমরা পূর্ণ অনুসন্ধান তোমরা যেন করো, হেদায়ত লাভের জন্য পুরোপুরি অনুসন্ধান তোমরা করো। আল্লাহ তাআলার যে কথা বা নির্দেশ, সেই নির্দেশের উপর লাভদায়ক বলতে হবে এবং আল্লাহ তাআলার সত্যের প্রতি তোমাদের ঈমান প্রতিনিয়ত দৃঢ় হতে হবে। এ সম্পর্কে তোমরা জ্ঞান করতে লাভ করবে। এ সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বীয় গ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, যা সকল হেদায়তের মূর্তিমান রূপ এবং এর ঘোষণা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূচনাতেই করেছেন, যালিকাল কিতাবু লা রায়বা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এই হচ্ছে পরিপূর্ণ গ্রন্থ, এতে কোনো সন্দেহ সংশয় নেই, আর মুত্তাকিদের জন্য এটি হেদায়ত স্বরূপ। যারা হেদায়ত সন্ধানী, যারা খোদা তালার উপর নিজেদের যে বিশ্বাস একে দৃঢ় থেকে দৃঢ়তর করতে চায়, যারা পুণ্যের চূড়ান্ত মার্গে উপনীত হতে চায়, যারা তাদের দোয়া গৃহীত কেটে চায়,
তাদের জন্য এই কামেল গ্রন্থ ছাড়া অন্য কোন রাস্তা নেই যা কামেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তাই আল্লাহর খাঁটি দাসত্বের জন্য, বান্দা হওয়ার জন্য দোয়া যদি চান যে গৃহীত হোক, নিজের ইহ এবং পরকালকে যদি সুনিশ্চিত করতে চান, তাহলে এছাড়া আর কোন রাস্তা নেই। আর খোদার সে সমস্ত নির্দেশ মানা ছাড়া কোন রাস্তা নেই যা আল্লাহ উল্লেখ করেছেন এবং এটি কোরআন পাঠের মাধ্যমে আমরা অবগত হতে পারব। যার কামেল নমুনা খোদার কামেল রসুলের জীবনে আমরা দেখতে পাই। প্রকৃতপক্ষে কোরআনের মহানবী সাল্লামের পবিত্র সত্তা কোরআনের ব্যবহারিক চিত্র ছিল, যার কথা যার দিকে পরিচালিত করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিতরে এক মহান আদর্শ রয়েছে, তার মাঝে এক মহান আদর্শ রয়েছে তোমাদের জন্য, প্রত্যেক সে ব্যক্তির জন্য যে আল্লাহ এবং পরকালের প্রত্যাশা রাখে এবং যে খোদা তালাকে অজস্র ধারায় স্মরণ করে। সুতরাং পরকালের প্রতি ঈমান আর মৃত্যুর পর আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার উপর ঈমান এবং খোদার ইবাদত, আল্লাহ তালার স্মরণ এবং জিকের, তখনই খোদার দৃষ্টিতে গ্রহণযোগ্য হতে পারে যদি খোদার এই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে অনুকরণের চেষ্টা করা হয়। এই আদর্শ অনুকরণ এবং অনুসরণ খোদার নির্দেশকে সত্যিকার অর্থে মান্য করা, যে আয়াত আমি প্রথম ইতিপূর্বে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, যদি তারা আমার বান্দা হয়ে থাকে এবং মোমেন হয়ে থাকে তাহলে অবশ্যই তারা তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করবে। কেননা প্রশ্ন তাকে করা হয় যে কিছু জানে, যে যাকে যে কিছু জানে তাকেই মানুষ জিজ্ঞেস করে, যে সে ময়দানের খেলোয়াড় তাকেই সেই ময়দান সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আল্লাহর দিকে অগ্রসর হওয়ার সম্পর্কে মানুষ তাকে প্রশ্ন করবে যাকে আল্লাহ তাআলা তার বিশেষ রসুল এবং প্রিয় আখ্যা দিয়েছেন, যাকে যার সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং এই ঘোষণা করেছেন যে খোদার প্রেমাস্পদ হওয়ার জন্য, প্রিয় ভাজন হওয়ার জন্য এই রসুলের অনুসরণ অনুকরণ আবশ্যক। এক মুসলমান এবং একজন মোমেন এ কথা ভাবতেও পারে না যে সে অন্য কাউকে অন্য কারো কাছে পথের দিশা চাইবে বা অন্য কাউকে নিজের জন্য আদর্শ পুরুষ মনে করবে। যদি খোদার এই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মোমেনদের জন্য আর আমাদের জন্য যারা এই যুগে বসবাস করছি তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি কোনো আদর্শ হতে পারে, আদর্শ পুরুষ থাকতে পারেন, তাহলে তারা হলেন তার সাহাবীরা যারা তার কামেল আনুগত্য করেছেন বা এই যুগে খোদার এই প্রিয় রসুল সাল্লাল্লাহু ইসলামের নিষ্ঠাবান প্রেমিক আদর্শ হতে পারেন আমাদের জন্য, যিনি আমাদেরকে কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা বোঝা এবং রসুল প্রেমে বিলীন হওয়ার নতুন নতুন পথ দেখিয়েছেন এবং শিখিয়েছেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যারা আদর্শ হয়েছেন তারা সকলেই তাদের সকলেরই লক্ষ্য এবং অনুকরণীয় নেতা ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ তাআলার কামেল বান্দা, কিয়ামত পর্যন্ত এমন কামেল বান্দা বা মানব বা পরিপূর্ণ মানব এর আর জন্ম হতে পারে না। অতএব খোদা তাআলা এই উৎকর্ষ মানবকে বলেন যে আমার যে সমস্ত বান্দা আমার নৈকট্য পাওয়ার জন্য দোয়া গৃহীত হওয়ার জন্য যারা তোমার চতুর্পাশে সমবেত হয়েছে আর আমার সম্পর্কে যারা তোমাকে প্রশ্ন করে যে আমি কোথায়, তাদেরকে বলো যে ইন্নি করিব, নিশ্চয় আমি সন্নিকটে। কিন্তু এই নৈকট্য আমার নৈকট্য পাওয়ার জন্য অন্তর্দৃষ্টির প্রয়োজন, দৃষ্টিতে সেই শক্তি থাকা চাই যার মাধ্যমে আমাকে তারা দেখতে পাবে, এই তত্ত্বজ্ঞান এবং দৃষ্টির প্রখরতা অর্জনের জন্য তোমরা আমার এই প্রিয় রসুলের আদর্শকে অনুসরণ করো, কেননা তিনি আমার শিক্ষার উপর পরিপূর্ণভাবে আমল করেছেন। যারা এই রসুলের আদর্শ দেখে তার আদর্শকে অনুকরণ করেছে, যারা প্রকৃত রসুল প্রেম রসুলকে সত্যিকার অর্থে ভালোবেসেছেন তারা সত্যি আল্লাহ তাআলার প্রকৃত বান্দায় পরিণত হয়েছেন, তারা খোদার নৈকট্যের দৃশ্য এবং দৃষ্টান্ত দেখেছেন, তারা উজীব দাওয়াত আদায়ের দানের স্বাদ পেয়েছেন, তারা নিজেদের দোয়া গৃহীত হওয়ার হতে দেখেছেন, খোদার সাহায্য সমর্থনের দৃশ্য এবং দৃষ্টান্ত দেখেছেন। অতএব আজও যদি কেউ এই প্রশ্ন করে তার জন্য একই উত্তর যা আজ থেকে 1400 বছর পূর্বে দেয়া হয়েছে, আজও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা সেইভাবেই জীবিত যেভাবে তিনি চিরকাল জীবিত ছিলেন এবং তিনি চিরকাল আর যিনি চিরঞ্জীব। এখন শুধু প্রয়োজন রয়েছে সেই সমস্ত শিক্ষাকে বোঝার, এখন প্রয়োজন হল সেই রসুলের আদর্শ এবং শিক্ষাকে অনুসরণ এবং অনুকরণ করার। অতএব এই আদর্শ এবং এই দৃষ্টান্তকে আমাদের সবসময়ের উপর আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত, যেন আমাদের পুণ্যের মান উন্নত হয়, যেন আমরা আমাদের ত্রুটি সম্পর্কে অবহিত থাকতে পারি, যেন খোদার উপর আমাদের ঈমান দৃঢ় হয় আর যেন আমরা দোয়ার দর্শন কি তা বুঝতে পারি। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিজের আদর্শ এবং কর্মের মাধ্যমে আমাদেরকে পথের দিশা দিয়েছেন, আমাদের তরবিয়ত করেছেন, সেখানে মোমেনদেরকে নসিহত করেছেন, রমজান খোদার নৈকট্য লাভ, ইবাদত অনাচার এবং কদাচার থেকে বাঁচা এবং মানবাধিকার প্রদানের প্রতি পূর্বের তুলনায় বেশি সোচ্চার হওয়া আর দোয়া গৃহীত হওয়ার মা সেটি নিঃসন্দেহে, আর এতে রসুলে করিম সাল্লামের নেক কর্ম পূর্বের তুলনায় কয়েক শত গুণ বেড়ে যেত। সদকা খায়রাত প্রদানের ক্ষেত্রে তিনি অত্যন্ত উদার এবং দানশীল ছিলেন। সাধারণ অবস্থাও তার সমকক্ষ কেউ হতে পারত না, কিন্তু হাদিসে আছে রমজানে তার যে উদারতা এবং দানশীলতা প্রবল বাতাসের তুলনায় এর গতি বেশি হতো। একইভাবে আল্লাহর ইবাদত এবং অন্যান্য নির্দেশ মানার ক্ষেত্রে তার আদর্শ ছিল। আমি যে বলেছি আর প্রায় সময় বলা হয় যে তার আমল, তিনি যা করতেন সেই কাজ কোন মানুষের জন্য করার সম্ভব ছিল না বা সেই পর্যায়ে পৌঁছা কারোর জন্য সম্ভব ছিল না, কিন্তু তার সত্ত্বেও তার অনুসরণ করা, অনুসরণের চেষ্টা আবশ্যক। এটি বলা যাবে না যে এ পর্যন্ত পৌঁছা যায় না তাই তার আদর্শ অনুসরণ দরকার কি। সত্যিকার অর্থে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা কিছু সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এ বিষয়টি হযরত মুসা আলাইহিস সালাম খোলাসা করে বর্ণনা করেছেন, স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যার সামর্থ্য যতটা সেটিকে কাজে রূপায়িত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। প্রত্যেক ব্যক্তির সামর্থ্য কতটা এবং যোগ্যতা কতটা তা আল্লাহ তাআলা ভালো জানেন। যে আল্লাহ মানুষকে সাধ্যাতীত বোঝা মানুষের উপর চাপান না, তিনি বলেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ হলেন তোমাদের জন্য আদর্শ, তার অনুসরণ করো, তোমাদেরকে তার অনুসরণ করতে হবে। আর এই অনুসরণের কল্যাণে, অনুসরণের কারণে তোমাদের নিজ নিজ সামর্থ্য অনুসারে, শক্তি অনুসারে, যোগ্যতা অনুসারে তোমরা এর পুরস্কার পাবে। আর এই কথাও স্মরণ রাখা উচিত যে সামর্থ্য বা শক্তির সীমা নির্ধারণ মানুষের কাজ নয়, বরং খোদা তাআলা জানেন যে কোন ব্যক্তির ভিতর কতটা শক্তি আছে বা সামর্থ্য আছে। মানুষের কাজ হল নিজের চেষ্টাকে পরম পর্যায়ে পৌঁছানো, এরপর বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেয়া। মানুষ এবং মোমেনের কাজ হল জেহাদ করা বা সংগ্রাম করা, আর জেহাদের অর্থ হল সমস্ত শক্তি নিজের যা আছে তা কোন কাজে নিয়োজিত করা, পুরো উৎসাহ, উদ্দীপনা এবং সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে সেই কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োজিত করা, এতটা চেষ্টা করা যে মানুষ যেন মানুষ ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন হয়ে গেছে। আর এটি হল প্রকৃতপক্ষে জেহাদের অর্থ। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের সাথে সাক্ষাতের চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের দিকে আসার পথ দেখাব। তো আল্লাহ তাআলা জাহাদু শব্দ ব্যবহার করে আমাদের দৃষ্টি এদিকে নিবদ্ধ করেছেন, এক মানুষ যে ইমানের ক্ষেত্রে উন্নতি করতে চায় খোদার নৈকট্যের জন্য তাকে জেহাদ করতে হবে, এমন চেষ্টা সংগ্রামের প্রয়োজন যা অব্যাহতভাবে করে যেতে হবে, যা করে সে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, এমন চেষ্টা যে করে খোদা তাআলা ছুটে এসে তাকে বুকে টেনে নেন, কোলে স্থান দেন। আল্লাহ তাআলার নির্দেশ এটি দিলেও তার স্নেহশীলতা দেখুন, তিনি নিঃসন্দেহে আমি নির্দেশ দিয়েছি যে আমার কাছে পৌঁছার জন্য নিজের সকল শক্তি সামর্থ্যকে সম্পূর্ণভাবে নিয়োজিত করো, কিন্তু একই সাথে নিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এই সকল মুমিনদেরকে বলো যে তারা যদি এক পদক্ষেপ, এক পা উঠায় আমার দিকে আমি দুই পা তার দিকে অগ্রসর হই, সে যদি হেঁটে আমার দিকে আসে আমি ছুটে আসি। অতএব মানুষের চেষ্টা তো শুধু নামে মাত্র, আমাদের প্রিয় খোদা এমন দয়ালু যে তিনি যখন দেখেন যে আমার বান্দা ফালিয়াস্তাজিবুলি আমার ডাকে সাড়া দিতে গিয়ে নৈকট্য লাভের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছেন, এটা যদি আল্লাহ দেখেন খোদা তাআলা নিজ অনুগ্রহে তার দূরত্বকে সংকুচিত করেন আর দূরত্বকে কমিয়ে দেন। এক দুর্বল মানুষ এবং যে রহমান খোদার প্রকৃত বান্দা হতে চায় তাকে খোদা তাআলা নিজের কোলে টেনে নেন, কোলে তাকে আশ্রয় দেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খোদার দিকে যে বান্দা ছুটে আসে তাকে পেয়ে খোদা তাআলা তার তুলনায় বেশি খুশি হন যতটা এক মা তার হারানো ছেলেকে পেয়ে হয়ে থাকেন। তো এটি খোদা রহমানিয়তের বহিঃপ্রকাশ। এক বিনয়ী বান্দার চেষ্টা, বিনয়ী বান্দা কতটাই চেষ্টা করতে পারে। যাই হোক, আমি আমার কথার দিকে ফিরে আসছি আবার, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যিনি খোদা তালার শিক্ষা পালনের ক্ষেত্রে অনন্য স্থানীয় ছিলেন। রমজানে তো তার এমন নেকির দৃষ্টান্ত দেখাই যায়, কিন্তু সাধারণ অবস্থায়ও তার ইবাদত, তার উন্নত চরিত্র এবং মানবাধিকার প্রদানের সেই সকল দৃষ্টান্ত আমরা দেখি যা কোনো মানুষের ভিতর পাওয়া সম্ভব নয়। তার ইবাদতের উন্নত মান সম্পর্কে এবং অন্যান্য গুণাবলী সম্পর্কে কয়েকটি দৃষ্টান্ত দেব। একটি হাদিসে আছে যে একবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার কারণে তিনি ইসলামের শরীরের এক অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়, দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব ছিল না, তাই বসে নামাজ পড়িয়েছেন। কিন্তু সেই অবস্থায়ও বাজামাত নামাজ তিনি পরিত্যাগ করেননি। ওহদের যুদ্ধে যখন তার পবিত্র কপালে হেলমেট ঢুকে যায়, তিনি চরম ভাবে আহত ছিলেন, ক্ষতবিক্ষত ছিল তার দেহ। সেদিনও আজানের ধ্বনি শুনে সেভাবে নামাজের জন্য ছুটে আসেন যেভাবে সাধারণ অবস্থায় আসতেন। হযরত আয়েশা তার নামাজের চিত্র অঙ্কন করেছেন, তার নফলের চিত্র তুলে ধরেছেন। নামাজের প্রতিটি অবস্থার দৈর্ঘ্য এবং সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয় ভাষায়। তো ইনি ছিলেন কামেল মানব, যিনি ইবাদতের এক আকর্ষণীয় আদর্শ রেখে গেছেন যা সাহাবাদের ইবাদতে এক সৌন্দর্য সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলা যেখানে বলেন যে আমার ডাকে সাড়া দাও, তাহলে আমি আমার নৈকট্য তোমাদেরকে প্রদান করব, তো এর জন্য সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ আর মৌলিক যেই স্তর যা অতিক্রম করা আবশ্যক তা হল ইবাদতের প্রতি গভীরভাবে মনোনিবেশ করা। আর এই ইবাদত শুধু আজকাল রমজানের কারণেই উৎসাহ উদ্দীপনার সাথে করব না, বরং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি সাধারণ সময় বছরের অন্যান্য সময়েও বরং যুদ্ধ এবং অসুস্থতার কারণে যখন আহত এবং ক্ষতবিক্ষত ছিলেন তখনও দাস হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং নিজের বাজামাত নামাজকে ভুলেননি। আল্লাহ তাআলা যেখানে নির্দেশ দিয়েছেন যে মোমেনের পরিচয় হল ইয়ুকি মুনাসসালা, তারা নামাজ কায়েম করে, বাজামাত নামাজ কায়েমের জন্য নামাজের সময় তারা সমবেত হয়, একত্রিত হয়। তো সেই কামেল মানব, সম্পূর্ণ মানব যার মাধ্যমে খোদা এই ঘোষণা করিয়াছেন যে কুলেনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী ঘোষণা করো যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সেই প্রভু কোন অবস্থায়, সেই রসুল কোন অবস্থায় খোদার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখাবেন এটি কোনোভাবে ভাবা যায় না, বরং নিজের জীবনের শেষ রোগেও যখন চরম দুর্বল ছিলেন, হাঁটা সম্ভব ছিল না, একজনের আশ্রয়ে মসজিদে এসেছেন। অতএব সবকিছু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার ভালোবাসায় বিলীন হওয়ার সুবাদে ছিল, তাই ইমানে উন্নতি আর কর্মের পরম সৌন্দর্য তখন লাভ হয় যখন ভালোবাসার পরম পর্যায়ে মানুষ পৌঁছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ভালোবাসার পরম রূপ তোমাদের সামনে আছে। তোমরা যে প্রশ্ন করো যে আল্লাহ তাআলা কোথায়, তো তোমাদের জন্য উত্তর হলো খোদা তাআলাকে তোমরা এই খোদার এই প্রেমাস্পদের কর্মে দেখো, আমার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা আমাকে তোমাদের কাছে পাবে। জিনিস যারা শুধু রমজানে মসজিদ আবাদ করে বা আমাকে এরপর আমাকে ভুলে যায় বা আজকে যে সমস্যা দেখা দিয়েছে এতে মসজিদে আসার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করছ, আর অবস্থা যখন সুধরে যায় তখন তোমরা আবার আমাকে ভুলে যাও বা সময় কেটে যাওয়ার পর আমাকে যদি ভুলে যাও তাহলে এটি আমার ডাকে সাড়া দেয়া নয়, এটি তো স্বার্থপরতা। আমার ডাকে তখনই তোমরা সাড়া দিচ্ছ বলে গণ্য হবে। যদি এই অবস্থা এই কঠিন সময় রমজানের এই এই আধ্যাত্মিক পরিবেশ চলে গেলেও তখনও আমার রসুলের আদর্শ অনুসরণে নিজেদের ইবাদত এবং নিজেদের কর্ম নিজেদের কাজ আমার নির্দেশের অধীনে স্থায়ীভাবে করে যাওয়ার বা অব্যাহত রাখার চেষ্টা করো। আমি যেভাবে বলেছি যে পরিস্থিতির কারণে প্রতিকূল পরিস্থিতির কারণে ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে, আজকাল পাকিস্তানে আহমদীদের যে বেদনাদায়ক অবস্থা তা পুরো আহমদিয়া বিশ্বের ইবাদতের মান উন্নত করা এবং খোদার অধিকার প্রদানের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকের দোয়া এবং খোদার নৈকট্যের কারণে আল্লাহ তাআলা তাদেরকে আশ্বস্ত করেছেন, অর্থাৎ তারা ইন্নি করিবের পরিপূর্ণতার দৃশ্য দেখেছেন, ইন্নি করিবের যে প্রতিশ্রুতি সেটি পুরা হতে দেখেছেন। পাকিস্তানে আহমদীদের কষ্টদায়ক অবস্থা, এরপর দুটো জলসা এই পরিস্থিতিকে এখনো জিয়ে রেখেছে, এরপর রমজান এসেছে, এটি দোয়া গৃহীত হওয়ার এবং খোদার নৈকট্য লাভের মাস। তো এ মাসে যেখানে এই চেষ্টাকে চরম পর্যায়ে পৌঁছাতে হবে সেখানে এই দোয়া করতে হবে যে এটি যেন আমাদের স্থায়ী অবস্থা হয়। রমজান শেষ হওয়া বা সময় কেটে যাওয়ার পর কোথাও ধীরে ধীরে আবার দুর্বলতার আমরা শিকার না হই। আমাদের এই অনুভূতিও রয়েছে জলসা যেই এই যে অবস্থাকে জিয়ে রেখেছে, রমজান আসার পর এই অবস্থা আরো প্রবল যেন প্রবল রূপ নেয়। অনেকের জন্য দোয়ার জন্য চিঠি লেখে, চেষ্টা করতে হবে এটি যেন সাময়িক কোন পরিবর্তন না হয় বরং স্থায়ী প্রকৃতির এক পরিবর্তন যেন সাধিত হয়, আর আমরা খোদার প্রকৃত বান্দা হিসেবে নিজেদের ইবাদতের মানকে যেন ক্রমশ উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের চেষ্টা করা উচিত আমাদের দোয়া ইবাদত এবং নেক কর্মের মাধ্যমে যেন খোদার সেই নৈকট্য অর্জন করতে পারি যার ধারাবাহিকতা যেন কোনো ক্ষেত্রে বিচ্ছিন্ন না হয়। আমাদের ইবাদতের মান এবং তাকওয়ার মান যেন ক্রমশ উন্নতি করে, যা সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই রীতি আমাদেরকে শিখিয়েছেন যে তিনি বলেন স্মরণ রেখো সর্বপ্রথম এবং সবচেয়ে আবশ্যক দোয়া হল পাপ থেকে মুক্তির দোয়া করা, সকল দোয়ার মূল এবং শাখা এটি। এই দোয়া যদি গৃহীত হয় আর মানুষ যদি সকল প্রকারের নোংরামি এবং কলুষ থেকে মুক্ত হয়ে খোদার দৃষ্টিতে পবিত্র হয়ে যায় তাহলে অন্যান্য দোয়া যা তার চাহিদা পূরণ অভাব অনটন দূর করার জন্য তাকে করতে হয়। মসীহ ইসলাম বলছেন যে বড় কষ্টদায়ক বিষয় হলো এই দোয়া করা, যে বড় কঠিন বিষয় হলো এই দোয়া করা যে সে আল্লাহ পাপ থেকে যেন মুক্তি লাভ হয়, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু প্রকৃত দোয়া এটি, অর্থাৎ পাপ থেকে মুক্তির দোয়া, এটি প্রকৃত দোয়া। মানুষ যদি সকল প্রকারের পাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে তাহলে সে এই নির্দেশ মানছে বলে গণ্য হবে যে আমার ডাকে সাড়া দাও। যদি খোদার নির্দেশাবলীর উপর আমল হয় তাহলেই আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, এটি সাড়া দেওয়ার নামান্তর হবে, তাহলে আমরা পাপ থেকে মুক্তির চেষ্টা করছি বলে আমরা স্বীকৃত হব বা গৃহীত হব। এই সম্পর্কে কোরআনে যা যা আছে সবকিছু একসাথে বর্ণনা করা সম্ভব নয়। রমজান মাসে তেলাওয়াতের প্রতিও মনোযোগ বেশি থাকে, কোরআনের তেলাওয়াত করে মানুষ দরস শোনার প্রতি মনোযোগ থাকে, এতে এই সমস্ত ইবাদতে এই সমস্ত নির্দেশ মেনে চলার প্রত্যেক মোমেনকে চেষ্টা করা উচিত। কিন্তু আমি এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে কয়েকটি কথা তুলে ধরব। তার ইবাদতের হালকা একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরেছি। এখন তার আদর্শের আরো কয়েকটি নমুনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন যে আউফু বিল আহদি ইন্না আল-আহদা কানা মাসউলা, অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি কতটা অঙ্গীকারের ব্যাপারে সাবধান ছিলেন। হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে বদরের যুদ্ধে আমার অংশগ্রহণের পর পথে যে বাধা ছিল তা হল আমি এবং আমার সাথী আবু সাহাল ঘর থেকে বেরোলাম, পথে কাফের কুরাইশ আমাদেরকে ধরে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে তোমরা কি মুহাম্মদের কাছে যাচ্ছ? আমরা বললাম না, মদিনা যাচ্ছি। তারা অঙ্গীকার নিয়েছে যে আমরা রাসূলুল্লাহর সাথে যেন যুদ্ধে অংশ না নিই। আমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলাম, পুরো ঘটনা তাকে শোনালাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও, নিজের অঙ্গীকার তোমাদের রক্ষা করো। শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাইব আমরা। তিনি তাদেরকে বলেন যাও, তোমরা তোমাদের অঙ্গীকার রক্ষা করো, আমাদের জনশক্তির প্রয়োজন আছে নিঃসন্দেহে, কিন্তু শত্রুর মোকাবেলায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তো খোদার নির্দেশ মান্য করার এই হলো সচেতনতা। তার ভিতর বদরের যুদ্ধে যখন এক এক ব্যক্তির সাহায্যের প্রয়োজন ছিল, কাফেরদের সৈন্যবাহিনী যারা সকল প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, তাদের মোকাবেলায় তুলনামূলক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের অবস্থা কোনোভাবে উল্লেখযোগ্য ছিল না। কিন্তু তিনি বলেন যে তোমরা যেহেতু একটি অঙ্গীকার করেছ তাই এই অঙ্গীকার রক্ষা করো, আমি দোয়ার মাধ্যমে সাহায্য চাইব আল্লাহ তাআলার কাছে। এরপর পৃথিবী তা দেখেছে এবং ইতিহাস তার সংরক্ষণ করেছে যে কি ঘটেছে। শত্রু তার এই অঙ্গীকারের ব্যাপারে তিনি কতটা সাবধান ছিলেন তা শত্রু স্বীকার করে। এই কামেল মানব যিনি পূর্বেও খোদা তালার উপর সম্পূর্ণভাবে নির্ভর করতেন, সেই খোদা যিনি এই কামেল মানবের সবসময় কাছে থাকতেন, তিনি যে নিকটে আছেন তার প্রমাণ তিনি এভাবে দিয়েছেন যে তিনি ইসলামের দোয়া গ্রহণ করতো দুর্বলদের নিঃস্বদেরকে, শক্তিশালী বাহিনী অস্ত্রশস্ত্র সজ্জিত বাহিনীর বিরুদ্ধে শুধু বিজয়ী দেননি বরং তাদেরকে এমন বিজয় দান করেছেন যা অত্যন্ত স্পষ্ট। তিনি যে নিশ্চিত বিশ্বাসের সাথে বলেছিলেন যে দোয়ার মাধ্যমে আমি সাহায্য চাইব, তার এই বিশ্বাসকে সত্য প্রতিশ্রুতি দাতা খোদা এর লাজ রেখেছেন। এক মহিলা মক্কা বিজয়ের সময় শত্রুকে আশ্রয় দেওয়ার কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে ও মেহানি, যাকে তুমি আশ্রয় দিয়েছ সে আমাদের আশ্রয়ে আছে। তো এক মোমেনের, এক মোমেন নারীর কাউকে আশ্রয় দেওয়ার অঙ্গীকার করা, এটিকে তিনি এতটা এর গুরুত্ব দিয়েছেন যে হযরত আলী যদিও এর বিরোধিতা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন উম্মে হানিকে যে তুমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছ তাই প্রতিশ্রুতি তোমাকে রাখতে হবে, আর তুমি যেহেতু ওয়াদা করেছ তাই সেই তোমার ওয়াদার আমরাও লাজ রাখছি। আর কিন্তু আমরা আজকের সমাজে দেখি যে ছোট ছোট বিষয়ে মানুষ নিজেদের অঙ্গীকার ভঙ্গ করছে, ওয়াদা ভঙ্গ করছে, সমাজের শান্তিকে বিঘ্নিত করছে। ও আহমদীদের ভিতর তো এমন দৃষ্টান্ত অনেক, কিন্তু জামাতেও মাঝে মাঝে এমন ঘটনা দেখা যায়। আর এর সাথে আরো ভয়াবহ বিষয় হল মিথ্যার আশ্রয়ে মানুষ নেয়, মামলাবাজি চলে, একদিকে অঙ্গীকার ভঙ্গ করছে আর অপরদিকে মানুষ মিথ্যাও বলছে, যা যে মিথ্যা মানুষকে এমনিতেই দাসত্বের গণ্ডি থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে মিথ্যা এবং শিরক একই বিষয়ের নাম, হযরত আল্লাহ তাআলা বলেন যে ওয়াজদানে বুরিস্তা মিনাল আওসানে ওয়াজদানে বু কওলা জুর, মূর্তির নোংরামিকে এড়িয়ে চলো আর মিথ্যাকে পরিহার করো। এ সম্পর্কে হযরত মসীহ মাসলাম বলেন যে কোরআন শরীফ মিথ্যাকে একটা আবর্জনা এবং নোংরামি আখ্যা দিয়েছে, যেভাবে আল্লাহ তাআলা বলেন যে ফাজতানে বু রিজসা মিনাল আওসানে ওয়াজদানে বু কওলা জুর। দেখো মসীহ মাসলাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন দেখো এখানে মিথ্যাকে প্রতিমার সাথে তুলনা করা হয়েছে, আর মিথ্যা সত্যিকার অর্থে একটা প্রতিমা, অথবা কেন মানুষ সত্যকে ছেড়ে অন্যের আশ্রয় নেয়, যেভাবে প্রতিমার কোন অন্তঃসার, প্রতিমা যেভাবে অন্তঃসার শূন্য হয়ে থাকে মিথ্যাও একইভাবে অন্তঃসার শূন্য হয়ে থাকে। মিথ্যাবাদীদের উপর মানুষের বিশ্বাস এত কমে যায় যে সে যদি সত্য বলে তাহলে মানুষ সন্দেহ করে যে এর কথায় মিথ্যার মিশ্রণ রয়েছে। সুতরাং মানুষ যদি নিজেদের লেনদেনে কাজকর্মে মিথ্যার আশ্রয় নেয় তাহলে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে পৌত্তলিক আখ্যা দিয়েছেন বা পৌত্তলিকের সমতুল্য আখ্যা দিয়েছেন। আর পৌত্তলিক বা মুশরিক খোদার বান্দা হওয়ার দাবি করতেই পারে না, তাই এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। অনেকেই মনে করে যে ছোটখাটো মিথ্যা বললে কি যায় আসে, এটি এটি মিথ্যা নয়, এটি মিথ্যা গণ্য হয় না, কিন্তু এই কিন্তু এগুলো মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটিও বলেছেন যে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার প্রমাণস্বরূপ এটি যথেষ্ট যে সে শোনা কথা কিছু শুনলেই মানুষকে বলে বেড়ায়। তাই এই সূক্ষ্ম পথ অনুসরণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আর এই কথাগুলো মেনে চলার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ চান যে আমরা এই কথাগুলো যেন মেনে চলি, আর এগুলোই ঈমানকে দৃঢ় করে এবং খোদার প্রকৃত বান্দায় পরিণত করে। রোজার প্রেক্ষাপটে রাসূল ইসলাম বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন, হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যার মাধ্যমে কার্যসিদ্ধি পরিত্যাগ করে না সে তার খাদ্য পানীয় পরিত্যাগ করুক, আল্লাহ তাআলার এর কোনো প্রয়োজন নেই, বা আল্লাহ কোনো প্রয়োজন নেই যে সে খাদ্য এবং পানীয় ছেড়ে দেবে। আর এক হাদিসে আছে রোজা ঢাল, যতক্ষণ এই ঢালকে সে মিথ্যা এবং পরচর্চার মাধ্যমে দুর্বল না করে। রোজা রাখে একজন মোমেন, মিথ্যা যদি মিথ্যার যদি মিশ্রণ হয় তাহলে ঈমান শেষ। রোজা আল্লাহর খাতিরে রাখা হয়, মিথ্যা যদি এতে অনুপ্রবেশ করে তাহলে খোদা বেরিয়ে গেলেন সেখান থেকে। এটি তো রোজার কথা বললাম, সাধারণ অবস্থায়ও আল্লাহ তাআলা যেভাবে পূর্বে বলেছে যে মিথ্যাকে শিরকের সমতুল্য আখ্যা দিয়েছেন, এই রমজানে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে যে আমরা আমাদের কোন কোন দুর্বলতাকে চিহ্নিত করে তা দূর করার যদি চেষ্টা করি তাহলে খোদার প্রকৃত বান্দায় পরিণত হতে পারবো, আমাদের ইমান দৃঢ় হবে। আল্লাহ তাআলার কথায় আমরা লাব্বাইক বলছি, লাব্বাইক বলতে পারবো, আর খোদার ইনি করিমের যে শুভ সংবাদ তা শুনতে পাবো। কোরআনে করিমে আল্লাহ তাআলা সামাজিক অধিকার সম্পর্কে অত্যন্ত বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক সূক্ষ্ম দিক আমরা দেখতে পাই, যেমন একটি অধিকার হলো রক্ত সম্পর্ক রক্ষা করা। অনেকে এটিকে উপেক্ষা করে, অনেকে এটিকে মূল্যায়ন করে না। রক্ত সম্পর্ক সম্পর্কের বিষয়ে খোদা তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে, আর প্রত্যেক বিয়ের সময় এই আয়াত পড়া হয়, কিন্তু মানুষের আত্মীয় অধিকার প্রদানের দিকে মনোযোগ থাকে না। অথচ রক্ত সম্পর্ক বা যেই সম্পর্ক প্রতিষ্ঠিত হয় উভয় পক্ষের সম্পর্কই রক্ত সম্পর্ক, মেয়ের পক্ষ হোক বা ছেলে পক্ষ। যদি তাদের অধিকার তাদের প্রাপ্য প্রদান করা হয় তাহলে অনেক ঝগড়া বিবাদ যা দেখা দেয় তা দেখা দেওয়ার কথা না, আর এমন বিবাদের মাত্রা এবং সংখ্যা বাড়ছে। কোন কোন সম্পর্কের ভিতর যে ফাটল দেখা যায় এটি এর প্রধান কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রক্ত সম্পর্কের ব্যাপারেই সাবধান ছিলেন না, বরং দুধের বরাতে যে সমস্ত সম্পর্ক প্রতিষ্ঠিত হতো সে ব্যাপারেও তার প্রতি বড় শ্রদ্ধাশীল ছিলেন। এই আদর্শের আদর্শ প্রদর্শনের প্রয়োজন। সংসার যে ভাঙছে তার পিছনে এটি বড় কারণ। আমি প্রায় দেখেছি যে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয় আত্মীয়দের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া এটিও সম্পর্কের মাঝে ফাটলের বড় কারণ। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যদি হতে হয় তাহলে ইবাদত করতে হবে প্রকৃতপক্ষে, উন্নত নৈতিক গুণাবলীও প্রদর্শন করতে হবে, আমার বান্দাদের অধিকারও প্রদান করতে হবে। এই সম্পর্কে আদর্শ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সত্তায়, যা সম্পর্কে তিনি সারা আমাদেরকে নসিহত করেছেন। আমাদের অবস্থা যদি এমন হয় তাহলে আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হব যারা খোদার নৈকট্য লাভ করে, নতুবা হযরত মসীহ মাউউদ ইসলাম এই বিষয়কে এক জায়গায় এইভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের নিঃসন্দেহে কাছে, কিন্তু তোমরা যে দূরে, তোমরা দূরে পড়ে আছো, অতএব নিজেদের কর্মের সংশোধনের মাধ্যমে আমার কাছে আসো, তাহলে তোমরা আমাকে কাছে পাবে। এটি দ্বিপাক্ষিক একটি বিষয়, অবশ্যই সূচনা বান্দাকে করতে হবে এই নৈকট্যের নৈকট্যের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই মূল বিষয়কে বোঝার তৌফিক দিন। যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন নিজেদের পাপ থেকে বাঁচার জন্য আমরা যেন দোয়াকারী হই, যেন এই বাবরকত মাসে খোদার ফজল আমাদের উপর নাজিল হয় আর আমরা
আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দায় পরিণত হই। রমজানের দিনগুলোতে একটি দোয়া করুন, জামাত হয়তো করে থাকবে, তারপর স্মরণ করাচ্ছি। পাকিস্তান সম্পর্কে আপনারা বিশেষভাবে দোয়া করুন, পাকিস্তানের নিরীহ আহমদীদের ব্যাপারে আপনারা নিরীহ আহমদীদের জন্য আপনারা দোয়া করুন। এই দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদা তার রহমতের চাদরে আবৃত রাখে, শত্রুদের সকল অনিষ্ট এবং ষড়যন্ত্র যেন ধূলিসাৎ করেন, জামাতকে যেন তার বিশেষ নিরাপত্তার বন্ধনে আবদ্ধ রাখেন এবং তার চিরাচরিত যে কুদরতের বহিঃপ্রকাশ ঘটান, এবং আল্লাহ তাআলা মানুষের অনুষ্ঠিত থেকে আমাদেরকে রক্ষা করুন। পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি বা অবস্থা, সেখানে যে নেতৃত্ব রয়েছে তারা জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কি ঘটতে যাচ্ছে, আল্লাহ তাআলা রহম করুক পাকিস্তানের প্রতি, এবং ইসলাম এবং আহমদীয়তের উন্নতি পূর্বের তুলনায় আমাদেরকে আরো বেশি করে আল্লাহ তাআলা দেখান, এই দোয়াই আপনারা করতে থাকুন, আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.